The last speech of this fourth session is on the topic, the character of an Ahmadi, ambassador of Islam, it's in English, and by Mr. Rafiq Ahmad Hayat Saib, Amir Saab, UK.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Respected Amir Sahib
শ্রোতি দর্শকবৃন্দ এবং জলসা আমন্ত্রিত সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আমার বক্তব্যের বিষয় একজন আহমদি মুসলমানের চরিত্র ইসলামের দূত ইসলাম শব্দের অর্থ শান্তি এবং সমর্পণ অন্য অর্থে বলা যায় ইসলাম ইহকালে এবং পরকালে আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দেওয়ার মাধ্যমে শান্তি অর্জন ইসলামকে চূড়ান্ত এবং সর্বশেষ ধর্ম হিসেবে গণ্য করা হয় যা সকল সত্য নীতি এবং সত্য শিক্ষা প্রদান করে যা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে পবিত্র কোরআন পাঠের মাধ্যমে আমরা জানতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন দয়া সহনশীলতা এবং একত্ববাদ প্রতিষ্ঠা করতে দুর্ভাগ্যক্রমে আজ বিশ্বজুড়ে যখন আমরা লক্ষ্য করি মনে হয় ইসলামকে মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে এমন কিছু মানুষ দ্বারা যারা ইসলামের সঠিক শিক্ষার সাথে সম্পর্কযুক্ত না বা সঠিক শিক্ষা পায়নি এই সকল নির্ভর মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দৃঢ়ভাবে প্রকাশ করে বেড়ায় কিন্তু তাকে সেরকম ভালোবাসে না যে ভালোবাসে বিভোর হয়ে তারা তার প্রদত্ত শিক্ষাকে অনুসরণ করবে আমাদের পবিত্র নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলাটির ঘর ধ্বংস করে দেননি যিনি রোজ নবীকে উদ্দেশ্য করে ময়লা আবর্জনা নিক্ষেপ করতেন তিনি সাল্লাল্লাহু আলাইহি হত্যার নির্দেশ দেননি যখন লোকটির পবিত্র মসজিদে মূত্রত্যাগ করল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওই সকল অবস্থাকে স্থিরতা এবং যৌক্তিক উপায়ে মোকাবিলা করেছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সহিষ্ণুতা এবং করুণাতার একটি মহৎ উদাহরণ সৃষ্টি করেছেন ভবিষ্যতের জন্য দুর্ভাগ্যক্রমে আজ আমরা যখন বর্তমান মুসলিম বিশ্বের দিকে তাকাই আমরা দেখতে পাই যে দুর্নীতি অবক্ষয় এবং নৈতিক বিকৃতি সমাজকে করাগ্রাস করেছে আমরা আরো দেখি মুসলিম জাতির অভ্যন্তরীণ বিভাজন এবং চরম অসাম্প্রদায়িকতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত শিক্ষাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে প্রায় সকল মুসলিম দেশগুলো নেতা নীতিবৃন্দরা অসৎ এবং নীতিভ্রষ্ট বর্তমানে ইসলাম ধর্মকে বিশ্ব একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে শনাক্ত করে এমন একটি জনগোষ্ঠী যা বহুজাতিক এবং ইসলাম হিংসাত্মক সংগঠন যেমন আইসিস আল কায়দা তালিবান বোকো হারাম আল শাবাব তাদের মধ্যে একজন নেই যিনি মুসলিম জাতিকে সত্যের উজ্জ্বল পথে মহানবী সাল্লামের দেখানো পথে পরিচালিত করতে পারে সংক্ষেপে বলতে গেলে কার্যত এরকম অবস্থা সারা বিশ্বে এবং মুসলিম বিশ্বে বিরাজ করছে এ ব্যাপারে পবিত্র কোরআন বলে মানুষের হস্তদ্বয় যা অর্জন করেছে তার ফলে স্থলে এবং জলে নৈরাজ্য ছেয়ে গিয়েছে পরিণামে আল্লাহ তাদেরকে তারা যে কাজ করেছে তার কিছু অংশে শাস্তি ভোগ করাবেন যেন তারা তাদের অবাধ্যতা হতে ফিরে আসে এই সকল অজ্ঞাত লোক দৃঢ়ভাবে ঘোষণা করে যে তারা সর্বশক্তিমান আল্লাহ এবং ইসলামের প্রিয় প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক শিক্ষাকে অনুসরণ করছে তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার সময়ে পূর্বে ভবিষ্যৎবাণী করেছিলেন পাশাপাশি তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বিশ্বকে একটি সুসংবাদ দিয়েছিলেন ইসলামের পুনর্জাগরণ এবং পুনরুদ্বোধন প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বয়ান অনুসারে জানা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটি সময় অতি সংনিকটে যখন ইসলামে কিছুই থাকবে না কেবল এর নাম ছাড়া এবং কোরআনে কোনো শিক্ষা থাকবে না কেবল এর অক্ষর ছাড়া তাদের মসজিদ উপাসনাকারী কর্তৃক পূর্ণ হবে কিন্তু হেদায়েত থাকবে না আকাশের নিচে আলেম সমাজ নিকৃষ্ট জীব হিসেবে গণ্য হবে তাদের সাথে বিশৃঙ্খলার সূচনা হবে আর তাদের দিকে ফিরে যাবে তা সত্ত্বেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে মুসি এবং আবির্ভাব প্রসঙ্গে এবং অতঃপর যে সুসংবাদ উদয় হবে এই প্রসঙ্গে সুসংবাদটি দেন আমরা বিশ্বাস করি এই পুনর্জীবন সংগঠিত হয়েছে আহমদিয়া প্রতিষ্ঠার মাধ্যমে প্রিয় প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম এর ঐশ্বরিক পরিচালনা এবং খেলাফত আহমদিয়া তত্ত্বাবধানে জামাত আহমদিয়া অনেক উন্নতি করছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বে ভবিষ্যৎবাণী করেছিলেন আহমদিয়াত কর্তৃক ইসলাম ধর্মের শান্তিপূর্ণ ব্যাখ্যা সারা বিশ্বের 200টি দেশে ছড়িয়ে পড়েছে এবং বর্তমানে কোটি কোটি অনুসারী রয়েছে যারা সঠিক নৈতিক শিক্ষার উপর আমল করে এবং পরিপূর্ণ শাশ্বত ও ন্যায়নিষ্ঠার সাথে জীবন অতিবাহিত করার অসংখ্য উদাহরণ প্রতিষ্ঠা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পরজন প্রীতি, সদ্ব্যবহার, সৎপথে জীবন পরিচালনা, বড়দের সম্মান করা, ছোটদের সাথে সদয় হওয়া এবং বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী হিসেবে যে সকল দায়িত্ব আমাদের আছে এই বিষয়ে। একজন ইসলামের দূত হিসেবে আহমদিকে ইসলামের সঠিক শিক্ষাকে বহন করতে হয় এবং প্রতিদিনকার জীবনে কিছু নির্দিষ্ট নৈতিক মূল্যবোধকে অনুসরণ করতে হয়। তাদের অবশ্যই শান্তি প্রবক্তা হতে হয়, পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা এবং অন্যের বিশ্বাসকে বুঝতে ও জানতে হয়। ইসলাম দৃঢ়ভাবে শিক্ষা দেয় যে ধর্মের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই। এ উদ্দেশ্য ইসলাম অত্যন্ত শক্তভাবে হানাহানি ও বা সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এটি পুণ্যকর্ম নয় যে তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে নিজেদের মুখ ফেরাও, বরং প্রকৃত পুণ্যবান ওই ব্যক্তি যে আল্লাহ এবং পরকাল এবং ফেরেশতাগণ এবং কিতাবসমূহ এবং নবীগণের উপর ইমান আনে এবং সে তারই প্রেমে আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, অসাহায্য প্রার্থীগণের এবং বন্দিমুক্তির জন্য ধন সম্পদ খরচ করে এবং দারিদ্র এবং কষ্টে এবং যুদ্ধকালে ধৈর্যশীল থাকে। এরাই ওই সকল লোক নিজেদের সত্যবাদী প্রতিপন্ন করেছে এবং এরাই প্রকৃত মুত্তাকি। এবং তোমাদের মধ্যে সদা এমন এক জামাত থাকা দরকার যারা কল্যাণের দিকে আহ্বান করবে। আহ্বান করবে এবং ন্যায়সঙ্গত কাজের আদেশ দিবে এবং অসঙ্গত কাজ হতে নিষেধ করবে, বস্তুতে এরাই সফলকাম হবে। সূরা আল ইমরান 105 নম্বর আয়াত। তোমরা শ্রেষ্ঠ উম্মত, যাকে মানব জাতির জন্য উত্থিত করা হয়েছে, তোমরা ন্যায়সঙ্গত কাজের আদেশ দিয়ে থাকো এবং অসঙ্গত কাজ হতে বারণ করে থাকো এবং আল্লাহর উপর ইমান রাখো। সূরা আল ইমরান 111 নম্বর আয়াত। পবিত্র কোরআনে এই বর্ণনা সরাসরি একজন মুমিনের বিশ্বাসের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বর্ণনা করে। এটি নির্দেশ করে যে বিশ্বাসীগণ চরম বিনয়ী মনোভাব পোষণ করে তাদের উপাসনার সময়। তারা আল্লাহর তরে নিজেদের সঁপে দেয় পূর্ণ আন্তরিকতার সাথে এবং মনে কোনো অহংকার পোষণ করে না। সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার খাতিরে সর্বশ্রেষ্ঠ জনহিতকারী, তাকে প্রেরণ করেছেন মানব জাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য। অতঃপর আধ্যাত্মিকভাবে এই অন্ধকার যুগে এটি অনিবার্য ছিল যে সর্বশক্তিমান আল্লাহ তার রূপ আরো একবার স্বরূপে প্রদর্শন করবেন। এর ফলে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে অনুগত বান্দা এবং ভক্ত হিসেবে মসীহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছেন, যার প্রতিশ্রুতি পূর্বে দেওয়া হয়েছিল এবং যে পরিস্থিতির সূচনা আগে নির্ধারণ করা হয়েছিল। তার মিশন ছিল নতুন প্রবর্তিত ধ্যান ধারণা দূরীভূত করা, যা অনিন্দ্যসুন্দর এবং সর্বশেষ ধর্ম ইসলামকে গ্রাস করেছিল, এবং পুরো বিশ্ববাসীকে ইসলামের অনিন্দ্যসৌন্দর্য আরও একবার পেশ করা, বিশ্ববাসীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পতাকাতলে নিয়ে আসা এবং একক আল্লাহর উপাসনা করা, যার ফলে সত্যিকার অর্থে পুরো বিশ্বজুড়ে শান্তি বিরাজ করতে পারে। প্রতিশ্রুত আলাইহিসসালাম ঘোষণা দিয়েছিলেন, তার উদ্দেশ্য ছিল ইসলামের অনিন্দ্য সুন্দর শিক্ষাকে পুনর্জাগরণ করা, যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়ে উঠেছিল। তার এই আদেশ আমাদের জন্য অনেক বড় এক দায়িত্বের অন্তর্গত হয়ে গেছে। ইসলামের একজন দূত হিসেবে আমাদের নিজেদেরকে আত্মসমালোচনামূলক মূল্যায়ন করতে হবে। আমরা কি সত্যি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাণী বিশ্ববাসীকে পৌঁছাতে পারছি? আমরা কি আমাদের প্রতিদিনকার জীবনে, আমাদের কাজে কর্মে প্রতিষ্ঠিত মসীহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যা চেয়েছিলেন সেভাবে করতে পারছি? মুসলিম শরীফের একটি হাদিসে পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বস্তুত সত্যবাদিতাই হল ন্যায়পরায়ণতা, এবং অবশ্যই ন্যায়পরায়ণতা মুমিনকে জান্নাতের দিকে ধাবিত করে। পবিত্র কোরআন আমাদের নির্দেশ দেয়, অতএব তোমরা প্রতিমাসমূহের অপবিত্রতা হতে দূরে থাকো এবং মিথ্যা বলা হতেও দূরে থাকো। প্রতিষ্ঠিত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, এই আয়াতের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহ আমাদের সতর্ক করে দেন যে মিথ্যা বলা কোনো অংশেই প্রতিমা পূজার চেয়ে কম কিছু না, এবং আমরা জানি আল্লাহ আমাদের সবকিছুর জন্য ক্ষমা করে দিবেন, কেবলমাত্র আল্লাহর সাথে কাউকে শিরক করা ছাড়া। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে সতর্ক করে দিয়ে এও বলেন যে সত্যের সাথে সম্পর্ক রাখো এবং একে আঁকড়ে ধরে রাখো। তিনি আল্লাহ জানেন তোমার অন্তরে কি আছে। মানুষ কি পারে তাকে ধোকা দিতে? কোন চাতুরতা কি পারে তাকে সামনে দাঁড়াতে?
কত জোরালো নির্দেশ হযরত মুসা আলাইহিস সালামের, সত্য সকল সংশোধনের মূল, আর এই উৎকর্ষতা অর্জনে সব আহমদের উদ্দেশ্য হওয়া উচিত। প্রতিটি আহমদের জীবন দৈনন্দিন জীবনে ইসলামের নীতিগুলো কতটা প্রতিফলিত হচ্ছে তা দেখা উচিত। প্রত্যেক আহমদের হৃদয়ে এটি অগ্রগণ্য হওয়া উচিত যে তাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে তার ইচ্ছার সামনে সমর্পণের মাধ্যমে। হযরত মুসা আলাইহিস সালাম আমাদেরকে এই কথাই বলেন যখন তিনি আমাদেরকে সত্যবাদী হতে বলার পিছনে মুসা আলাইহিস সালাম আসলে এটি চেয়েছেন যা ইসলামী শিক্ষার সার। সত্য কাকে বলে সে বিষয়ে আমাদেরকে নিশ্চিত হতে হবে। এটি কোন প্রকার প্রতারণা এবং অসৎ পন্থার ঊর্ধ্বে থেকে সত্য বলাকে সত্য বলাই হলো মূল লক্ষ্য। কোরআন করিম কলে সদের শব্দ ব্যবহার করে, অর্থাৎ তোমার কথায় যেন কোন প্রকার বাঁক বা বক্রতা না থাকে। প্রায় সময় মানুষ সত্য সঠিক শব্দ ব্যবহার করে কিন্তু তাদের পুরো দেহ এর সাথে সমানতালে চলে না। দৃষ্টান্ত স্বরূপ, আপনি কারোর কাছে ক্ষমা চাচ্ছেন কিন্তু আপনার ভাব ভঙ্গি, আপনার কথা, আপনার চোখ, আপনার দেহ সেই কথার সাথে সমানতালে চলছে না। তো সততা আল্লাহ সন্তুষ্টি অর্জনের সবচেয়ে মৌলিক নীতি। এটি থেকে বিচ্যুত হলে আমরা ভুলে যাই যে আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে যে কি আছে তা জানেন। আর আমরা অন্যদেরকে হয়তো ধোকা দিতে পারি কিন্তু কোনো কিছু, কোনো ধোকা প্রতারণা খোদার দৃষ্টির আড়ালে নয়। আমাদের সারা জীবন সত্যের নীতি, সততা এবং স্বচ্ছতার উপর প্রতিষ্ঠিত থাকা চাই। এই মৌলিক নীতি থেকে বিচ্যুতি আমাদেরকে খোদা থেকে দূরে ঠেলে দেবে। পাকিস্তানে একটি সময় এমনও ছিল যে যখন উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা, সে সরকারি কর্মকর্তা হোক বা সেনাবাহিনীর কোনো কর্মকর্তা হোক, কোনো বিচার বিভাগের কোনো কর্মকর্তা হোক, সততা এবং স্বচ্ছতা যদি কোনো জায়গায় থাকতো তা আহমদীদের প্রতি আরোপ করা হতো। কেননা সমাজে এত দুর্নীতি যে তাদের মাঝে আহমদীরা সবার সবচেয়ে উন্নত পর্যায়ে সবার চোখে ধরা পড়ে। পাকিস্তানের বিরোধিতা সত্ত্বেও আহমদীরা একটা স্বতন্ত্র মর্যাদা সেখানে লাভ করেছে। আজকের বিদেশী পরিবেশেও আহমদীরা তাদের যে মেধা যোগ্যতা সেইগুলোর মাধ্যমে সমাজে পরিচিতি লাভ করেছে। যাই হোক, পাশ্চাত্যের সততা এবং স্বচ্ছতা, অন্যের দেখাশোনা করা এবং দরিদ্রদের দেখাশোনা, অসুস্থ দুর্বল দেখাশোনা করা, এটি সমাজের মৌলিক নীতি। আর রং ধর্ম বর্ণ ঊর্ধ্বে সবার সাথে এগুলোর সম্পর্ক, এগুলো আসলে মৌলিক ইসলামী শিক্ষা যা রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম প্রতিষ্ঠিত করেছেন। মদিনা সনদে তা তিনি উল্লেখ করেছেন, যেখানে এক সুসংহত সমাজ প্রতিষ্ঠার উপাদানে জোর দিয়েছেন, সব মানুষ সম্মিলিতভাবে তা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই মৌলিক নীতিকে আজকে মুসলমানরা ভুলে গেছে, আর এগুলো অধিকাংশ মুসলমান দেশে মেনে চলা হয় না। তাই পাশ্চাত্যের মানুষকে আমরা কিভাবে ইসলামের সত্যতা সম্পর্কে আশ্বস্ত করব, বিশেষ করে যখন তারা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখে মুসলমান দেশগুলোতে ইসলামের? এটি ব্যক্তিগত উদাহরণের মাধ্যমে, দৃষ্টান্তের মাধ্যমে সম্ভব। আমাদের চরিত্র ইসলামের শিক্ষার মূর্ত প্রতীক আমাদের হওয়া উচিত। আমাদের চরিত্র মোহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র হওয়া উচিত এবং হযরত মুসা মহোদয়ের আদর্শ এবং চরিত্র হওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত এই উন্নত আদর্শ আমাদের লক্ষ্য না হবে, আমাদেরকে সেই সমস্ত দলগুলোর মধ্যে মনে করা হবে যাদের ভিতর কোন প্রকারের স্বচ্ছতা বা সততা নেই। সম্প্রতি এক আহমদি ডেলিগেশনের সাক্ষাৎকালে রানীর সরকারের উচ্চ পদস্থ এক কর্মকর্তা আমাদের ডেলিগেশনকে বলে যে তিনি অনেক মুসলমান দলকে জানেন, কিন্তু তিনি দেখেছেন যে আহমদেরা অন্যান্য মুসলমান থেকে ভিন্ন। তারা শুধু তাদের মোটো ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, এটিতেই বিশ্বাস করে না, বরং তারা অন্যদের স্বাগত জানায়, অন্য যত্ন নেয়, তারা দয়ালু এবং সমাজের সাথে মিলেমিশে তারা মূলধারার সাথে মিলেমিশে থাকে। তারা তাদের মানবতার খেদমত অসাধারণ, হাজার হাজার পাউন্ড সংগ্রহ করছে ভালো কাজের জন্য। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা তিনি উল্লেখ করেছেন, তাহলে তিনি বলেন যে আমাদের জামাত অন্যান্য মুসলমানদের চেয়ে বেশি শিক্ষিত, আর এক আদর্শ হিসাবে তিনি আমাদের জামাতকে নিয়েছেন। শিক্ষা খুবই বিশ্বাসের উপর আমল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখি যে ইসলামের স্বর্ণযুগে যখন মুসলমানরা তাদের বিশ্বাস সঠিকভাবে মেনে চলত, আমরা দেখি যে তারা শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। কারণ সত্যের সন্ধানে তারা আল্লাহ সৃষ্টির সকল দিক নিয়ে গবেষণা করেছে। তারা অনেক বড় বিজ্ঞানী, গাণিতিক এবং দার্শনিক আর কবি হয়েছেন। ইতিহাসে আমরা পড়ি, ইতিহাসে আমরা প্রসিদ্ধ মুসলমান পণ্ডিতদের কথা বলব, যেমন ইবনে সিনা, ওমর খেয়াম, আবু বকর আল রাজি, এই কয়েকজনের নাম আমি শুধু উল্লেখ করলাম। তারা ইসলামের দূত হিসাবে কাজ করেছেন, নিজেদের গবেষণার ক্ষেত্রে উন্নতির মাধ্যমে এটি হয়েছে। আজও তাদের নাম বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারাদের সাথে সম্পর্কিত করা হয়, যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে আজও। যাই হোক, আমরা দেখি যে যখন মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আশিস পণ্ডিত করা বন্ধ করে দিয়েছেন, এবং আমরা এক্ষেত্রে পুরো অধঃপতন দেখি। এখন ইসলামের পুনর্জাগরণের যুগে পুনরায় আমরা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে মুসলমান আলেমদের মধ্যে উন্নতি করতে দেখছি। সত্যিকার অর্থে একজন আহমদি বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ডক্টর আব্দুল সালাম সাহেব এবং হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের দিকে তাকাই, তারা প্রবাদ পুরুষ ছিলেন, তারা নিবেদিত, সৎ এবং সত্যিকার আহমদি মুসলমান ছিলেন। তারা এই জগতের সম্পদের পেছনে ছোটেননি, কিন্তু পৃথিবী তাদের কাছে এসেছে এবং তাদের মেধাকে তারা মূল্যায়ন করেছে। তারা ইসলামের সত্যিকার দূত ছিলেন। সেই এক মেয়ের কথা ভাবুন, যার নাম হল সেতারা বরুজ। পাকিস্তানে তিনি বসবাস করতেন, সকলের জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন। আহমদি হওয়ার কারণে তাকে শিক্ষা অর্জন করতে দেওয়া হয়নি সত্যিকার অর্থে। তিনি সকল বাধা বিপত্তি অতিক্রম করেছেন এবং ও লেভেল আর এ লেভেলের পরীক্ষায় রেকর্ড করেছেন। এখন অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আর আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে তাকে আমন্ত্রণ জানাচ্ছে তাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য বা যোগ দেওয়ার জন্য বৃত্তিতে। এসব আদর্শের ক্ষেত্রে কমন বিষয় কি, একবার হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবকে তার সফলতার রহস্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি নির্দ্বিধায় উত্তর দেন যে তিনি হযরত মসীহ মওউদকে চিনতে পারা আর হযরত আমিরুল মোমিনীন খলিফাতুল মসীহর প্রতি পূর্ণ আনুগত্যের ফলেই তার সফল সফলতা এসেছে।
আল্লাহ তাআলার ফজলে আমাদের সন্তানরা অসাধারণ মেধার অধিকারী, সুতরাং আমাদের দায়িত্ব শিক্ষাগত ও নৈতিক উৎকর্ষ অর্জনের জন্য তাদেরকে সর্বোত্তম সুযোগ করে দেয়া, এই দুটো হাতে হাত রেখে চলে। আমরা যারা পাশ্চাত্যে বসবাস করি, তাদের অসাধারণ সুযোগ রয়েছে পরিশ্রম দ্বারা সর্বোত্তম শিক্ষাগত যোগ্যতা লাভ করার। প্রাতিষ্ঠানিক ও নৈতিক উভয় শিক্ষার সাহায্যে আমরা ইসলামের সত্যবাণী প্রচার করতে পারি। তবে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনো যথেষ্ট নয়। কোন ব্যক্তি যে প্রকৃত স্বাতন্ত্র্য ও শ্রেষ্ঠতা অর্জন করতে পারে তা তার নৈতিক উৎকর্ষের মধ্য দিয়ে, তার সততা ও সাধুতার মধ্য দিয়ে। এই গুণগুলি শিশুদের মধ্যে কেবলমাত্র তাদের ঘরের শৈশবের তরবিয়তের মাধ্যমে গড়ে তোলা সম্ভব। সন্তানদের সর্বোত্তম লালন পালন পিতামাতার দায়িত্ব, এজন্য পিতামাতাকে সন্তানদের জন্য অনুকরণীয় আদর্শ হতে হবে। পিতামাতাকে সৎ ও খোদাভীরু হতে হবে যদি তারা চান যে তাদের সন্তানও সেভাবে বড় হয়।
এটি এক বিশাল গুরু দায়িত্ব যা সকল পিতামাতার উপর বর্তায়। আহমদীরা যেখানে বাস করুন না কেন, তাদেরকে সত্যবাদী ও সৎপথে থাকতে হবে। সর্বশক্তিমান আল্লাহ তাদেরকে সকল কল্যাণে ভূষিত করবেন এবং বিশ্ব তাদের স্বীকৃতি দিতে শুরু করবে।
ইংল্যান্ডে সেই স্বীকৃতি বিভিন্ন রূপে ধীরে ধীরে আসতে শুরু করেছে লর্ড মনোনয়ন ও স্যার উপাধি লাভের মধ্যে দিয়ে।
আর একইভাবে ইউরোপ ও বিশ্বের অন্যান্য স্থানে আহমদীগণ বিশ্বস্ততার সঙ্গে তাদের আবাসভূমির সেবা করে চলেছে। আমি আবারও জোর দিয়ে বলতে চাই, যদি আল্লাহ তাআলার অনুগ্রহ রাজি লাভ করতে চাই, তবে আমাদেরকে নিজ বাসভূমির প্রতি বিশ্বস্ত থাকতে হবে এবং সরকারি প্রতিষ্ঠান সমূহের সাথে আমাদের সকলের লেনদেনের ক্ষেত্রে সৎ হতে হবে। সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দোয়ার উপর আমাদের মনোযোগ বজায় রাখতে হবে। অবশ্যই আমাদের সন্তানদের শেখাতে হবে যে দোয়া সাফল্যের চাবিকাঠি। আমাদের প্রাণ প্রিয় খলিফাতুল মসীহ সবসময় আহমদিয়া জামাতের সকল সদস্যের জন্য দোয়ারত আছেন, তিনি সদা আমাদের দিকনির্দেশনা দিয়ে চলেছেন। হুজুরের
সাথে এক সুগভীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলুন আর আপনি কখনো পথভ্রষ্ট হবেন না।
দ্বিতীয়ত, আমাদের অবশ্যই সেই উদাহরণ হতে হবে যার অনুসরণ আমাদের সন্তানরা করতে চায়। আমরা প্রত্যাশা করতে পারি না যে আমাদের সন্তান সৎ বিশ্বস্ত ও খোদাভীরু মানুষে পরিণত হবে যদি পিতামাতা হিসেবে আমরা সেরূপ আচরণ না করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমাদের প্রত্যেককে এক রাখাল আর সকলে সে সম্পর্ক দায়ী যা তার অধীনে পড়ে, একজন ব্যক্তি তার নিজ পরিবার রাখাল তুল্য। সুতরাং সন্তানরা তাদের পিতামাতার নিকট এক আমানত স্বরূপ। কেয়ামতের দিনে এ আমানতের জন্য পিতামাতাকে জবাবদিহি করতে হবে, কেননা তারা তাদের সন্তানদের নৈতিক ও মৌলিক ধর্মীয় শিক্ষার জন্য দায়ী। যদি পিতামাতা এর দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, তবে তাদেরকে না কেবল বিচারের দিনে ক্ষমা করা হবে, বরং তারা এমন সন্তান পিছিয়ে রেখে যাবেন যারা সমাজের জন্য কল্যাণ বয়ে আনবেন এবং তাদের মূল্যবোধ সমূহকে প্রজন্মান্তরে হস্তান্তর করতে থাকবেন। আমাদের অবশ্যই আমাদের সন্তানদের সত্যবাদী ও সৎ ভাবে জীবনযাপন করা শিখতে হবে। এই মূল্যবোধগুলো আঁকড়ে ধরার ফলে আপনি দেখবেন যে আপনার চারিদিকে এমন মানুষরা সমবেত হয়েছে যারা সত্যবাদী ও সৎ, এবং আপনি
এভাবে এমন বিষয়সমূহতে নিরাপদ থাকবেন যা আপনার জীবনে কষ্টের কারণ হতে পারে। আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন ছিল ইসলামের সততার এক নিশ্চিত দৃষ্টান্ত।
তার নবুয়তের দাবির পূর্বে তিনি আল আমিন এবং আল আমিন অর্থাৎ বিশ্বস্ত বা নির্ভরযোগ্য এবং আস-সাদিক অর্থাৎ সত্যবাদী উপাধিতে ভূষিত হয়েছিলেন। তার এই সততা বৈশিষ্ট্য লক্ষ্য করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন এতখানি অভিভূত হয়েছিলেন যে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের পয়গাম পাঠিয়েছিলেন। তবে সততা, সত্যবাদিতা ও সাধুতার জীবনযাপন করা কেবল আমাদের মুখের উপর নির্ভরশীল না, বরং আমাদের ব্যবহারিক আচরণের উপরও নির্ভরশীল। একজন সত্য বিশ্বাসী এমন ব্যক্তি হয়ে থাকেন যিনি বৈধ জীবিকা উপার্জনের জন্য সংগ্রাম করেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ ইবাদত সমূহ অর্থাৎ নামাজ, রোজা, যাকাত ও হজ ইসলাম পালনের পর আমাদের মৌলিক চাহিদা সমূহ পূরণের জন্য জীবনের সৎ পথে জীবিকা নির্ভর করা প্রত্যেকের উপর ফরজ। আমাদের অবশ্যই সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে আল্লাহ আমাদেরকে যা প্রতিশ্রুতি দিয়েছেন তা আমরা সবসময় পাব, তবে প্রত্যেক ব্যক্তির স্বাধীন যে তিনি তার সম্পদ কিভাবে অর্জন করবেন। এই বিষয়টি চমৎকারভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার গল্প দ্বারা বর্ণনা করা যায়। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। সফরকালে নামাজের সময় হওয়াতে তিনি থামার সিদ্ধান্ত নিলেন। তিনি কাছাকাছি একজন মানুষকে দেখলেন এবং তাকে নামাজ পড়াকালীন ঘোড়াটি দেখাশোনা করতে বলেন। তিনি পূর্বে ঠিক করেছিলেন যে লোকটিকে ঘোড়াটি দেখার জন্য 40 দিন প্রদান করবেন। নামাজ শেষ করে তিনি ঘোড়াটির কাছে গিয়ে দেখলেন লোকটিও নেই আর ঘোড়ার জিনটিও নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন জিন কিনতে বাজারে গেলেন। তিনি সেখানে গেলেন যেখানে জিন বিক্রি হয়। খোঁজ নেওয়ার পর বিক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজের জিনটি নিয়ে আসলেন। তিনি তাকে প্রশ্ন করলেন, জিনটি কোথায় পেয়েছেন? বিক্রেতা বললেন, এক ব্যক্তি কিছুক্ষণ আগে 40 দিনার দিয়ে এটি তার কাছে বিক্রি করেছে। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিনটি পুনরায় কিনে নিয়ে নিজ পথে রওনা হলেন। বাজার ত্যাগ করার সময় তার সেই লোকের সাথে দেখা হলো যে তার জিনটি চুরি করেছিল। লোকটি ভাবল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর ক্রুদ্ধ হয়ে থাকবেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর স্থির ভাবে তার সঙ্গে কথা বললেন এবং বললেন যে আজ তোমার তাকদীরে 40 দিনার ছিল, যেহেতু আমি তো আমার ঘোড়ার দেখাশোনা করার জন্য এই অর্থ তোমাকে দিব বলে মনস্থির করেছিলাম, কিন্তু আল্লাহ তাআলা তোমার উপর ছেড়ে দিয়েছিলেন যে তুমি সেই অর্থ কিভাবে উপার্জন করবে। 40 দিনের লোকটির ভাগ্যে ছিল, কিন্তু সে অসৎ পথে জিনটি চুরি করার মাধ্যমে তা উপার্জন করার সিদ্ধান্ত নিল। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ আমাদের রিজিক দাতা, কিন্তু আমরা আমাদের অর্থ কিভাবে উপার্জন করব তার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমরা স্বাধীন। সৎপথে জীবিকা উপার্জনের পাশাপাশি আমাদেরকে আল্লাহর পথে দরিদ্র ও এতিমদের জন্য আর আমাদের পরিবারের জন্য কিভাবে আমাদের সম্পদ খরচ করতে হবে তাও শেখাতে হবে। সৎপথে উপার্জনের মাধ্যমে আমরা কেবল আমাদের সন্তানদের জন্য উত্তম দৃষ্টান্ত স্থাপন করব না, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টিও লাভ করব। এর পাশাপাশি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রাখা এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব অনুধাবন করাও শেখাতে হবে। বিশেষ করে আমাদের মধ্যে যারা প্রবীণ এবং আমাদের পিতামাতাদের প্রতি। আমরা এমন এক সমাজে বাস করি যা প্রায়শই আমাদেরকে অন্তর্নিহিতভাবে আত্মকেন্দ্রিক হওয়ার শিক্ষা দেয়, যেমন আমরা নিজেদেরকে সর্বত্র অগ্রাধিকার প্রদান করি এবং অন্যের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্যসমূহ ভুলে যাই। সুতরাং নিজ আপনজনদের বিশেষ করে পিতামাতার দেখাশোনা করার আমাদের ধর্মবিশ্বাস ভিত্তিক শিক্ষা কোনোভাবে এই জীবনধারার পরিপন্থী হয়ে দাঁড়ায়। যেহেতু পাশ্চাত্যের সমাজে সন্তানরা সাধারণত অতি অল্প বয়সে বাড়ি ছাড়ে এবং নিজ পিতামাতা থেকে পৃথক বসবাস করে, এটি আমাদের সমাজে অনেক ক্ষতির সৃষ্টি করে। কেননা সন্তানদের উপর পিতামাতার প্রজ্ঞার প্রভাব হারিয়ে যেতে থাকে আর এজন্য তারা পিতামাতার দিকনির্দেশনা ও অনুগ্রহরাজি হতে বঞ্চিত হয়। তদুপরি যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হয়, আমরা দেখি যে তাদের কেউ কেউ একা হয়ে একা পড়ে যান এবং তাদেরকে নিজে নিজে চলতে হয় বা অন্যের উপর নির্ভরশীল হতে হয়, যেখানে তাদের সন্তানরা একই শহরে বাস করেও তাদের পিতামাতা বিষয়ে সামান্য উদ্বেগ বা সেবা স্পৃহা করেন। আর কোনো কোনো ক্ষেত্রে সন্তানরা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, যেখানে দুর্ভাগ্যক্রমে আমরা কখনো সেবা প্রদানকারীর পক্ষ থেকে দুর্ব্যবহার ও অসদাচরণের কাহিনী শুনে থাকি। এ অবস্থা এক রাতে তৈরি হয় না, এর শুরু শৈশবে যখন শিশুরা তাদের পিতামাতার প্রতি দুর্ব্যবহার করতে শুরু করে এবং কর্কশ ও মন্দ ভাষা প্রয়োগ করে যা ভবিষ্যতের ধারাকে নির্ধারণ করে দেয়। তারা ভুলে যায় যে একদিন তাদেরও এই পরিণতির মুখোমুখি হতে হবে। একটি চিত্তাকর্ষক গল্প রয়েছে যা এমন এক পরিস্থিতিকে তুলে ধরে। এক পুত্র তার মায়ের মৃত্যুর পর তার বৃদ্ধ ও চলতে ফিরতে অক্ষম বাবাকে তার সাথে বসবাসের জন্য বাসায় নিয়ে আসে। তিনি বৃদ্ধ ছিলেন এবং তার যথেষ্ট সেবার প্রয়োজন ছিল। এক পর্যায়ে তার স্ত্রী তাকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে দেয় যে তাকে নিজের বাবাকে অথবা নিজের স্ত্রীকে রাখার মধ্যে কোন একটিকে বেছে নিতে হবে। সুতরাং একদিন পুত্র তার পিতাকে কাঁধে করে নিয়ে বাড়ির কাছে এক নদীর ধারে নিয়ে যায়। সে পিতাকে নদীতে ফেলে দিচ্ছিল যখন তার বাবা তাকে থামায় আর বলে যে আমাকে এখানে না ফেলে একটু কষ্ট করে আর একটু সামনে নিয়ে যাও আর সেখানে থেকে আমাকে ফেলতে পারো। আর যখন পুত্র জিজ্ঞাসা করলো এর কারণ কি, তখন পিতা বলল এটি সেই জায়গা যেখানে থেকে আমি আমার পিতাকে নদীতে ফেলেছিলাম আর আমি চাইনি আমাকে একই স্থান থেকে ফেলা হোক। এই গল্প আমাদের শেখায় যে আমাদের সর্বদা অন্যের প্রতি সেই আচরণ করা উচিত যেমন আচরণ আমাদের নিজেদের প্রতি প্রত্যাশা করি। আর যদি আমরা আমাদের সন্তানদের জন্য দৃষ্টান্ত স্থাপন করি, তবে পরিণামে তারা তাদের প্রবীণদের সাথে সেরূপ শ্রদ্ধা ও নম্রতার আচরণ করবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, আমি আপনার হাতে হাত রেখে হিজরত ও জিহাদের জন্য বয়াত করেছি এবং এর জন্য আমি খোদা তাআলার নিকট থেকে পুরস্কার প্রত্যাশা করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতামাতার কেউ কি জীবিত? তিনি বললেন, জি আলহামদুলিল্লাহ পিতামাতা উভয় জীবিত। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তাহলে তুমি কি সত্যি খোদা তাআলার নিকট হিজরত ও জিহাদের পুরস্কার লাভ করতে চাও? তবে যাও, তোমার পিতামাতার নিকট উপস্থিত হও এবং তাদের উত্তম সেবা করো। এই গুণাবলী ইসলামের উত্তম বার্তাবাহক হওয়ার জন্য অত্যাবশ্যক। নিজ প্রবীণদের সেবা করার মাধ্যমে, বিশেষত আমাদের পিতামাতার সেবার মাধ্যমে, আমরা নিশ্চিতভাবে ইসলামের প্রকৃত মূল্যবোধসমূহকে সর্বোৎকৃষ্ট রূপে ধারণ করছি। আমাদের অন্যের প্রতি কৃতজ্ঞ হওয়ার অনুসরণ করতে হবে, অসুস্থ ও দুর্বলদের সাথে সাক্ষাৎ করতে যেতে হবে, দান খয়রাত করতে হবে, আর এমনকি ছোট্ট একটা মুচকি হাসি বা বন্ধুত্বপূর্ণ কথা বলা, এমনকি সালাম দেওয়ার ক্ষেত্রে প্রথম হওয়া, সবই ইসলামের প্রকৃত বার্তাবাহক হওয়ার ক্ষেত্রে আবশ্যকীয় বিষয়। এমন করার ফলে আমরা কেবল উত্তম ও আদর্শ নাগরিকই হব না, বরং আমাদের উত্তম দৃষ্টান্ত আমাদের তবলিগী প্রচেষ্টার সবচেয়ে বড় হাতিয়ার হবে। আমরা এখন জলসায় অংশগ্রহণ করছি। হুজুর আকদাস আয়াদাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ তার সাম্প্রতিক জুমার খুতবায় আতিথেয়তার গুরুত্ব সম্পর্কে উল্লেখ করেছেন। প্রকৃত আন্তরিক আতিথ্যতার সাথেও নৈতিক উৎকর্ষের সম্পর্ক রয়েছে, আর তা একজন আয়োজকের চরিত্রকে ভদ্র ও ধার্মিক হিসেবে উপস্থাপন করে থাকে। এ প্রসঙ্গে হুজুর আকদাস তাঁর এ খুতবায় হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম, হযরত লূত আলাইহিসাল্লাম এবং এর পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও হযরত মুসিমুদ আলাইহিসাল্লামের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আমাদের প্রাণপ্রিয় মুসিমুদ আলাইহিসাল্লামের মৃত্যুর পর জামাত খিলাফতে কল্যাণে ঘোষিত হয়েছে। প্রত্যেক খলিফা নিজ যুগে মুসিমুদ আলাইহিসাল্লাম কর্তৃক জারিকৃত সংস্কার ও নৈতিক চরিত্র গঠনের কর্মসূচিকে পূর্ণ করা আর এভাবে আহমদিয়া জামাতের সদস্যদের তরবিয়ত ও ইসলামের প্রকৃত বাণীকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য সংগ্রাম করে গেছেন। আমাদের প্রাণপ্রিয় খলিফাতুল মুসি খামে সৈয়দাহুল্লাহ তাআলা বিনাসিল আজিজ বিশ্বের আজকাল প্রচলিত ইসলাম সম্পর্কিত ভুল ধারণাসমূহ দূর করার ক্ষেত্রে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। ইসলামের প্রকৃত বার্তাবাহক হিসেবে তিনি ইসলাম ও শান্তি পয়গামকে বিশ্বের শাসন ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রগুলোতে পৌঁছে দিয়েছেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টে, ব্রাসেলস ইউরোপীয় পার্লামেন্টে এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছেন। তিনি এমনকি ক্লোরেন্সে অবস্থিত জার্মান সামরিক সদর দপ্তরে ভালোবাসা, শান্তি ও বিশ্বস্ততা বিষয়ে বক্তৃতা করেছেন। তিনি ইংল্যান্ড, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের আরও অনেক দেশে শান্তি হওয়ার সম্মেলনে ভাষণ দিয়েছেন এবং ইসলাম তার অনুসারীদেরকে শান্তি ও সৌহার্দ্যের যে শিক্ষা দেয় তা তুলে ধরেছেন। ইউরোপীয় পার্লামেন্টে যখন হুজুর সফর করেন তখন পাকিস্তানের একজন প্রবীণ সংসদ সদস্য ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যের সঙ্গে কিছু মিটিংয়ের জন্য সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু যখন এমইপিগণ অর্থাৎ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যগণ হুজুর আকদাসের বক্তৃতার কথা জানতে পারেন তারা তাদের সেই মিটিংগুলোর সময় পরিবর্তন করে হুজুর আকদাসের বক্তৃতা শুনতে চলে আসেন। পরবর্তীতে পাকিস্তানি প্রতিনিধি দলের এক সদস্য আমাদের এক সদস্যকে বলেন যে তাদের অনুধাবন করতে কষ্ট হয় যে কিভাবে আমাদের মতো একজন একটি ছোট সম্প্রদায়ের পক্ষে এতজন সিনিয়র রাজনীতিবিদকে আকর্ষণ করা সম্ভব, কেননা যখন তারা ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের সাথে কোনো মিটিংয়ের জন্য সময় চান সবসময় তার ডায়েরিতে সময় পাওয়া কঠিন হয়। অথচ যখন খলিফা আসেন এবং পার্লামেন্টের উদ্দেশ্যে বক্তৃতা করেন প্রেসিডেন্ট নিজে তা শোনার জন্য চলে আসেন। এর একমাত্র উত্তর হল ঐশী হস্তক্ষেপ। হুজুর আকদাস সেই একক মুসলিম যে নেতা যিনি পাশ্চাত্য নেতৃবর্গকে সম্বোধন করে এর এ কথা বলার নৈতিক কর্তৃত্ব রাখেন যে কেবল ন্যায় ও সমতার মাধ্যমেই তাদের পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, স্বার্থপরতা ও পক্ষপাতিত্বের মাধ্যমে নয়। আমি এ সুযোগে আমাদের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একটি পত্র পাঠ করতে চাই যা আমরা 2013 সালে আমাদের শতবার্ষিকী উদযাপনকালে পেয়েছিলাম, যা যুক্তরাজ্যে জামাতে বার্তাবাহকের ভূমিকা সম্পর্কে আলোকপাত করে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, আমি যুক্তরাজ্যে আহমদীয় মুসলিম সম্প্রদায়কে এর গৌরবোজ্জ্বল শতবার্ষিকীতে অভিনন্দন জানাই। এদেশে আপনাদের উপস্থিতি এক জীবন দৃষ্টান্ত কিভাবে ব্রিটেন বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের জন্য এক প্রকৃত আবাসভূমিতে পরিণত হয়েছে। আপনাদের অর্জন অনেক। 1924 সালে সাউথফিল্ডে লন্ডনের প্রথম মসজিদ নির্মাণ থেকে শুরু করে পুরো দেশ জুড়ে শান্তি বিস্তার ঘটানোর ক্ষেত্রে যে অসাধারণ কাজ আপনারা করেছেন তা পর্যন্ত, এই গত বছরই আপনারা আমাদের সকলের সাথে মহামানব রানীর হীরক জয়ন্তীর আনন্দোৎসবে আর অলিম্পিক্সে ব্রিটেনের অসাধারণ সাফল্যে সামিল হয়েছেন। নিঃসন্দেহে এ ধরনের অনুষ্ঠান এবং আপনাদের মতো সম্প্রদায়গুলোই বিশ্বকে ব্রিটেনের সেরা দিকটা তুলে ধরে। আপনাদের অসাধারণ সেবামূলক কার্যক্রম যা আপনারা নবীন ও প্রবীণ উভয় দ্বারে সমবেতভাবে পৌঁছেছেন আর প্রতি বছর হাজার হাজার গাছ লাগিয়ে পরিবেশের প্রতি যে যত্ন আপনারা করেছেন আর আপনাদের গৃহহীনদের অন্নদান প্রকল্প এবং রক্তদান কর্মসূচিগুলো কয়েকটি উদাহরণ মাত্র যার জন্য ব্রিটেন আপনাদের নিয়ে গর্ববোধ করতে পারে, এটি কার্যক্ষেত্রে প্রকৃত বিশ্বাস। আমি অবহিত আছি যে আপনাদের সম্প্রদায় কি নিদারুণ অত্যাচারের শিকার, কিন্তু আমি এও জানি যে আপনাদের বিশ্ব নেতা সম্মানিত হযরত মির্জা মাসুদ আহমদ যিনি লন্ডনে বাস করেন একান্তভাবে শান্তির এক দূত। এগুলো কঠিন সময়, কিন্তু আপনাদের ধৈর্য ও স্থির চিত্ততা অনুকরণীয়। আমি আশা করি যে আপনাদের ভালো কাজ, আপনাদের শান্তির বাণী এবং আপনাদের দর্শন ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারো পরে, ব্রিটেনে এবং পুরো বিশ্বজুড়ে বিস্তার লাভ করবে। যুক্তরাজ্যে আহমদি মুসলমানদেরকে তাদের শতবর্ষে অনেক অভিনন্দন। আমরা জামাত হিসেবে সৌভাগ্যবান যে আমাদের মাঝে খেলাফত রয়েছে। আজকের যুগে খলিফা হলেন আমাদের অনুকরণের জন্য শ্রেষ্ঠ দৃষ্টান্ত। তিনি কেবল তার নিজ চারিত্রিক গুণাবলী দ্বারা আমাদের পথ দেখান না, বরং আমাদের যখনই নেতৃত্ব ও দিক নির্দেশনার প্রয়োজন তিনি আমাদের পথ প্রদর্শন করেন। এজন্য আমাদের অবশ্যই সর্বশক্তিমান আল্লাহর কাছে এই কল্যাণময় ব্যবস্থাপনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং খলিফাতুল মসীহের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাআলা এই মহান খেলাফতের মাধ্যমে জামাতের উপর কল্যাণের বাড়িধারা জারি রাখুন, আর আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের প্রকৃত বার্তাবাহক হওয়ার তৌফিক দান করুন, যেন ইসলামের শান্তি পয়গামকে আমরা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিতে পারি। জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।
আহমদিয়াত গোলাম আহমদ কি, গোলাম আহমদ কি, খিলাফতে আহমদিয়া, হযরত আমিরুল মুমিনিন, হযরত খলিফাতুল মসীহ আল খামিস, জিন্দাবাদ, নারায়ে